স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন নির্বাণ রায়ের কাহিনী রুকু। কিছু কিছু রহস্যের বীজ বোনা থাকে অতীতে, বিস্মৃতির অন্তরালে। খুঁড়ে তুলে না আনা অবধি সে কেবল সংকেত পাঠাতে থাকে। দীর্ঘদিনের সে সংকেত জমতে জমতে ধীরে ধীরে একসময় ছিটকে ফেলে আমাকে, চমক লাগে। মুহূর্তে সে ভয়ে শিরদাঁড়া ঠান্ডা করে দেয়। আজ তেমনই একটা গল্প, নির্বাণ রায়ের কাহিনী রুকু।
আজ ফের রুকুর চিঠি এসেছে। অফিস থেকে ফিরেই তা পেলাম। রংচটা গ্রিলের গেটে সাটা আদ্যিকালের লেটার বক্স, তাতেই গোঁজা ছিল চিঠিখানা। দক্ষিণ কলকাতার আমার এই পৈতৃক বাড়িটা বর্ষাকালে কেমন যেন আরো নেতিয়ে পড়ে। টানা বারান্দা, গোল খিলান, মোজাইকের মেঝে, সিঁড়ির রেলিংয়ে ফুল পাতার নকশা, এখন সবকিছুতেই বার্ধক্যের ছাপ। তালা খুলে অফিসের ব্যাগটা সোফার পাশে নামিয়ে রাখলাম। চিঠির আধ ভেজা খামটা হাতে নিয়ে উঁকি মারলাম জানলা দিয়ে। রাস্তায় বৃষ্টির জল চিকচিক করছে। উল্টো দিকের বন্ধ বাড়িটার বারান্দায় অন্ধকার জমেছে। ভেজা হলদেটে খামের ওপর পোস্ট অফিসের কালো স্ট্যাম্প। উত্তরবঙ্গের এক আধা খ্যাত মফস্বলের নাম ঈশানগঞ্জ। ঠিকানার জায়গায় কাঁচা হাতে লেখা আমার বাড়ির নাম্বার, রাস্তার নাম। গত প্রায় দুবছর যাবতই চিঠিগুলো পাচ্ছি। জানি খাম খুললেই দেখতে পাবো টেরা ব্যাঁকা অক্ষরে সম্বোধন, প্রিয় বুবু। আর প্রতিটা চিঠির শেষে ইতি রুকু। জুতো খুলে দরজার পাশে রাখলাম, মোজা খুলে চেয়ারের হাতলে, ইলেকট্রিক কেটলিতে জল চাপালাম। চিঠিগুলো খুব নিয়মিত আসে না, কখনো দুমাস বাদে, কখনো বা দু সপ্তাহ। প্রথম দিকে ভাবতাম কোনো বাচ্চার চিঠি বোধ করি পোস্ট অফিসের ভুলে এখানে চলে এসেছে। তারপর ধীরে ধীরে কৌতূহলী হলাম, কারণ চিঠিগুলোর কোথাও প্রেরকের ঠিকানা নেই। শুধু ওই পোস্ট অফিসের সিল ছাড়া আর কিছু নেই। লোকাল পোস্ট অফিসে একবার ঢু মেরেছিলাম, বলেছিলাম কেউ বোধ করি ভুলবশত আমার ঠিকানায়। সেখানে ছোকরা কেরানি পান চিবোতে চিবোতে উল্টে পাল্টে দেখেছিল একটা খাম। ঢুলু ঢুলু চোখে চেয়ে বলেছিল,
কিছু কর নেই কাকু, নো ঠিকানা, নো ফোন নাম্বার, কি জানি কে পোস্টবক্সে ফেলে গেছে হয়তো।
দেখুন না, যদি সেখানে পোস্ট অফিসের সাথে যোগাযোগ করে কিছু করা যায়, ওরা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন।
বিরক্ত করবেন না তো।
কথা শেষ করার আগেই তার পেল্লায় ধমকে ছিটকে বেরিয়ে এসেছিলাম কালীঘাটের রাস্তায়। তারপর থেকে আর অমুখ হওয়ার সাহস হয়নি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হল, চিঠিগুলো পড়লে মনে হয় যেন অনেক পুরনো দিনের কথা পড়ছি। এমন সব কথা যা আজকালকার কোনো বাচ্চা লিখে বলে মনে হয় না। চামচে দিয়ে গ্রিন টির পাতা তুলতে তুলতে খামটার দিকে চাইলাম। বাইরে বিদ্যুৎ চমকাল। মুহূর্তের জন্য রান্নাঘরের জানলার কাছে নিজের মুখটা ভেসে উঠল, হাঁক্লান্ত শুকনো পাতার মতো, চোখের নিচে ঘন কালির পোচ। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। বাড়িটার ভেতরে ঢুকলেই বড্ড ডিপ্রেসিং একটা গন্ধ পাই ইদানিং। স্যাঁতস্যাঁতে দেওয়াল, ঘুম ধরা কাঠের আসবাব আর প্রকাণ্ড পালঙ্কের ওপর দীর্ঘকাল পেতে রাখা চাদরে জমা ধুলোর গন্ধ। বহুদিনের না খোলা আলমারিগুলো কোনো প্রয়োজনে যদিও বা খুলে ফেলি, নাকে আসে ভ্যাবসা গন্ধ আর হালকা ন্যাপথলিনের ঝাঁঝ। আগে এই গন্ধটা আমার অসহ্য লাগত, এখন আর লাগে না। বরং দু একদিন অফিসের কাজে বাইরে কোথাও কাটিয়ে এলে এই গন্ধটাই বুঝিয়ে দেয় আমি বাড়ি ফিরেছি। একসময় এই বাড়ির লোকজনের হাঁক ডাকে গম গম করত, কে ছিল না, ঠাকুরদা, ঠাকুমা, জ্যাঠা, কাকা, পিসি, তাদের ছেলেপুলেরা। ছেলেবেলায় পুজোর জলসায় উঠোনে পা ফেলার জায়গা থাকত না, এখন সেই উঠোনের কোণে জমে আছে বর্ষার কালচে জল। দেওয়াল জুড়ে সবুজ শ্যাওলার আস্তরণ, এক কোণে ভাঙা তুলসী মঞ্চ, দাঁত বের করা ইটের গা বেয়ে মাথা চাড়া দিয়েছে বুনো লতা। বাবা মা চলে যাওয়ার পর একবার ভেবেছিলাম বাড়িটা বিক্রি করে দেব, এত বড় বাড়ি একলা একজন মানুষের কি কাজেই বা লাগবে। কয়েকজন প্রমোটারও এসেছিল, নকশা এঁকে দেখিয়েছিল তাদের ছক, কান এটো করে হেসে বলেছিল,
এখানে 12 তলা উঠবে, 12 তলায়, নিচে গাড়ি রাখার জায়গা আর উপরে কাঁচের বারান্দা, ও লাভলি, যা লাগবে না।
ঢাকা করি যা পাবো তাতে নিউ টাউনে একটা চমৎকার ফ্ল্যাট নিয়ে বাকি জীবনটা পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবো আরামসে। কিন্তু নারীর টান বড় টান, শেষ পর্যন্ত এই বাড়ি আর আমি প্রাণে ধরে ছাড়তে পারিনি। এখন সেই পুরনো পাড়াটা রয়ে গেলেও মানুষগুলো আর নেই। যেসব দোতলা, তিনতলা, আট ডেকো বাড়িগুলো থেকে একসময় সন্ধ্যেবেলা বেতারের সুর আর ডিম কষার গন্ধ ভেসে আসত, সেগুলোর বেশিরভাগই এখন পরিত্যক্ত। বাকিগুলো গুঁড়িয়ে দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে কংক্রিটের বাক্স। বৃষ্টির দিনে উজ্জ্বল হয়ে ওঠে কিছু কিছু কাচের জানলা, অথচ মানুষ দেখা যায় না। উল্টো দিকের ঘোষ জেঠুদের বাড়ির লোহার গেটটায় বছর পাঁচেক হলো তালা মারা। ছেলে ব্যাঙ্গালোরে, মেয়ের বিয়ে হয়েছে নর্থ ক্যারোলিনায়। এমন দিনে বুড়ো বুড়ি জুবুথুবু হয়ে বসে থাকত বারান্দায়, চা খেত, শূন্য দৃষ্টিতে চেয়ে থাকত বাগানের আগাছাময় অন্ধকারের দিকে। তারপর একে একে ওরা দুজনও চলে গেলেন। জেঠিমার কার্ডিয়াক অ্যাটাক হলো আর 3 মাস বাদেই গলায় দড়ি দিলেন জেঠু। বারান্দার কার্নিশে বটগাছ গজিয়েছে, মাঝে মধ্যে দেখি একটা রোয়া ওঠা কাক সেখানে বসে থাকে, থেকে থেকে ডেকে ওঠে ভারী করুণ সুরে। আশ্চর্যের কথা, পাড়ার কেউই আর এসব দেখে অবাক হয় না, যেন পুরনো বাড়িগুলোর ধীরে ধীরে মরে যাওয়াটা এই শহরের স্বাভাবিক নিয়ম। আমার জীবনও অনেকটা ওই বাড়িগুলোর মতোই হয়ে গেছে। সকাল 8টায় বেরোই ধর্মতলায় অফিস, সারাদিন ফাইল, হিসেব, ইমেল, বসের তাড়া, দুপুরের ক্যান্টিনের ছাড়ছাড়ানি ডাল ভাত আর নেতানো আলু ভাজা, বিকেলে একই বাস, একই ট্রাফিক, একই মুখ, তারপর সন্ধ্যেবেলায় বাড়ি, একাই থাকি। রান্নার মাসি রান্না করে দিয়ে যায় 7 সকালে, রাত্রিরে বেশিরভাগ দিন তা গরমও করি না, বিস্কুট, পাউরুটি কিংবা হাতের কাছে যা পাই তাই খেয়ে নি, কোনোদিন খাইও না। সন্ধ্যে থেকে টিভিটা তার অভ্যাস মতো চলতে থাকে, আমি খুব একটা দেখি না, মা বাবাই বেঁচে থাকতে দেখত তো, ও ঘর থেকে আওয়াজ পেতাম, এখন তারা নেই কিন্তু অভ্যাসটা রয়ে গিয়েছে। শব্দগুলো স্রেফ ফাঁকা ঘরের ফাঁকা দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে থাকে। খবর শেষ হয়ে যায়, সিরিয়াল শেষ হয়ে শুরু হয় গানের অনুষ্ঠান। কখনো কখনো মনে হয় আমি বাড়িটাকে নয়, এই বাড়িটাই যেন আমাকে ব্যবহার করছে। প্রতিদিন ঘরে ফিরে আমি স্রেফ জানলাগুলো খুলে দিই, ধুলো টুলো ঝাড়ি, ইলেকট্রিকের বিল দিই, যাতে সে এখনো বেঁচে থাকতে পারে। এই একঘেয়ে জীবনের মধ্যে গত 2 বছর ধরে একমাত্র অনিয়ম এই রুকুর চিঠিগুলো। খামটা হাতে নিলেই বুকের ভেতর কেমন একটা চাপা উত্তেজনা কাজ করে, অস্বস্তি বলবো না, আবার নিছক কৌতূহল নয়, যেন এমন কিছু খুলতে চলেছি যার ভিতর আমার জন্য অপেক্ষা করে আছে বহু দিনের না বলা কোনো কথা। ফোনটা বেজে উঠছে ভাবনার জাল ছেড়ে, শ্রাবণীদি, আমার বড় মাসি মেয়ে, বেশ খানিকটা বড় আমার থেকে, ছেলেবেলা থেকেই আগলে আগলে রাখত আমাকে, বড় ভালো, এই শহরে ও ছাড়া আমার আপন বলতে কেউ নেই। হ্যালো,
বাড়ি ফিরেছিস সোমা?
হ্যাঁ গো।
এই ফিরলি?
ওই বড্ড জ্যাম হচ্ছে ইদানিং, ধর্মতলায় কিছু খোঁড়াখুঁড়ি হচ্ছে না?
বড্ড কাহিল শোনাচ্ছে তোর গলাটা সমু, খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো?
হ্যাঁ করছি।
কত করছিস জানা আছে? মাঝে মধ্যে নিজেকেই বড় অপরাধী মনে হয় জানিস তো, তোর খেয়াল রাখতে পারি না মোটে।
কি যে বলো, তুমি যা করো আমার জন্য।
কিছুই করি না আমি, বাদ দে, আমি আসবোই রবিবার, একটু চিকেন বানিয়ে আনবো ঠিক আছে, রান্নার দিদিকে দিয়ে শুধু ভাতটা করিয়ে রাখিস।
বেশ এসো।
সোমু,
হ্যাঁ,
ওষুধগুলো ঠিক মতো খাচ্ছিস তো? সোমু, হে সোমু, শুনতে পাচ্ছিস সোমু?
চা বানিয়ে বসার ঘরে ফিরে এলাম, চিঠিটা রাখলাম টেবিলের উপরে, খুললাম না। আমি সাধারণত রাত্রির দিকে চিঠিগুলো পড়ি নাইট ল্যাম্পের আলোয়, তখন চারদিক নিশ্চুপ নিষ্পন্দ হয়ে যায়। প্রথম চিঠিটার কথা আজও মনে আছে।
জানিস বুবু, আজ আমি না ঘোষপুকুরে একটা পেল্লায় অজগর দেখেছি, ইয়া মোটা কালো কুচকুচে, রাক্ষসের মতো হাঁ করে বেটা আমার দিকে ধেয়েছিল, ভাগ্যিস হাতে তোর দ্বারা গুলতিখানা ছিল, পরপর দু পিস বোম্বাই ঢেলা ফায়ার করতেই খুলি উড়ে গেল। মা বলছে আমি নাকি গুলবি, মাপ কালির দিব্যি বলছি বুবু, আমি সত্যি দেখেছি, দেখা হলে তোকে ভালো করে গপ্পটা বলবো। ইতি রুকু।
কিছু চিঠি ছোট্ট পুঁচকে।
বুবু, মাস্টার মশাই আমাকে ইংরেজিতে ক্যালকাটা লিখতে শিখিয়েছে, তোর ইংলিশ মিডিয়াম স্কুলের মতো, পরের বার লিখে দেখাবো। ইতি রুকু।
সত্যি কথা বলতে কি, এই চিঠিগুলোকে আমি প্রথম প্রথম খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু মাস ছয়েক কাটতে না কাটতে এই ব্যাপারটা নেশার মতো হয়ে দাঁড়ালো। অফিস থেকে ফিরেই প্রথমে লেটার বক্সে উঁকি দিতাম, খাম না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগত, আবার খাম থাকলেও বুকের ভেতর অকারণ ধুকপুকানি শুরু হয়ে যেত। কৌতূহলটা একসময় এমন জায়গায় পৌঁছেছিল যে অফিসের কাজের ফাঁকেও মাথার মধ্যে স্রেফ একটাই প্রশ্ন ঘুরপাক খেত, কে বুবু? একদিন ছুটির দুপুরে ঠিক করেছিলাম গোটা পাড়াটাই একবার ঘুরে দেখব। আমাদের পাড়ায় এখনো দু একজন অবশিষ্ট আছেন যারা জন্ম থেকেই এখানে রয়েছেন, ভাবলাম তাদের কেউ হয়তো নামটা চিনবেন। প্রথমে গেলাম মুখার্জি বাড়িতে, প্রফেসর মানব মুখার্জি বৃদ্ধ হয়েছেন, সবুজ রঙা ঘষা কাচ ঘেরা বারান্দায় ঘুরে ঘুরে জল স্প্রে করছিলেন তার সংগ্রহের অর্কিডগুলোয়। অনেকক্ষণ ভেবেচিন্তে বলেছিলেন,
বুবু না বাবা, বুবু নামের তো কাউকে ঠিক খেয়াল করতে পারছি না, ভালো নাম না জানলে কি করে বলবো। তা তুমি যে কাজে এসেছ সেটা ঠিকভাবে করে যেও, মৌসুমে এসি সারানোর লোক এসছে, যাও বাবা মৌসুমির সাথে যাও।
হতাশ হয়ে বেরিয়ে আসার সময় ওর যুবতী পরিচারিকা কানের কাছে ফিসফিসিয়ে বলেছিল,
স্যারের ডিমেনশিয়াটা না ধীরে ধীরে বাড়ছে, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ,
তারপর গিয়েছিলাম রায়দের বাড়ি, বৃদ্ধা মালকিন স্রেফ ফেল ফেলিয়ে চেয়ে রইলেন আমার মুখের দিকে, কোনো উত্তর দিলেন না, কিছুটি না। ওকে চামচে করে স্যুপ খাওয়াতে থাকা আয়া আমাকে ইশারা করেছিল চলে যেতে, বুনো হাঁসের পেছনে ছোটা যে কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আরেক রবিবার গিয়েছিলাম লোকাল কাউন্সিলরের অফিসে, দস্তুর মতো 1,500 টাকা খসিয়ে পুরনো ভোটার তালিকা পর্যন্ত ঘাঁটিয়েছিলাম সেই অফিসের একটি ছেলেকে দিয়ে। কর্মচারী ছেলেটি ঘণ্টাখানে খাকলান্ত পরিশ্রম করেও ভোটার লিস্টে কোনো বুবুর সন্ধান পায়নি, ফার্দার ইনসিস্ট করতে সোজা হাতে তালু পেতে দিয়েছিল আমার সামনে, আরো 1,200-এর গল্প আর কি। একদিন অফিস থেকে বেরিয়ে অভিকের সাথে ঢুঁ মেরেছিলাম কলেজ স্ট্রিটে, হেঁটে হেঁটেই গেছিলাম আমরা, অভিকের কটা বই কেনার প্ল্যান ছিল, অভিক আমার সহকর্মী, এখন বন্ধুই বলা চলে। কফি হাউসে যাওয়া হয়নি অনেকদিন, কলেজ জীবনে প্রায় রোজই যেতাম। সেদিন অভিকে বলেছিল,
চল এক কাপ কফি খেয়ে যাই।
দোতলায় জানলার ধারের একটা টেবিলে বসেছিলাম আমরা। সিগারেটের ধোঁয়া, তর্কাতর্কি, হাসির শব্দ কোনো কিছুই আমাকে স্পর্শ করছিল না। অভিকের কথা প্রায় ভুলেই গেছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন একাই বসে আছি। আনমনা হয়ে চেয়েছিলাম ভিজে রাস্তা ট্রাম লাইনের ওপর দিয়ে হু হু করে ছুটতে থাকা হলদে ট্যাক্সিদের দিকে। কফির কাপে চুমুক দিয়ে অভিক জিজ্ঞেস করেছিল,
কি ব্যাপার, মুখখানা ওন আমসির মতো হয়ে আছে কেন?
চটকা ভেঙে তাকিয়েছিলাম ওর দিকে।
কি হয়েছে বলতো?
কি মনে হতে সব খুলে বলেছিলাম, চিঠির কথা, রুকুর কথা, বুবুর কথা, ঈশানগঞ্জের পোস্টমার্ক, সব। অভিক চুপচাপ শুনেছিল, তারপর একটা সিগারেট ধরিয়ে বলেছিল,
দেখ দুটো সম্ভাবনা আছে। এক, কেউ তোকে নিয়ে প্র্যাকটিক্যাল জোক করছে, তবে স্রেফ প্র্যাঙ্ক করার জন্য একদিন ধরে টানা এই লেভেলের এফার্ট কেউ দেবে বলে তো মনে হয় না। দুই, এগুলো সত্যিই কোনো পুরনো চিঠি, পোস্ট অফিসের সিস্টেমের কোনো লুপ হোলের ফাঁদে পড়ে তোর হাতে এসে পড়ছে ক্রমাগত।
দ্বিতীয়টা সিনেমাতেই ভালো শোনায়।
হতে পারে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না।
কি?
তুই একদিন ধরে কলকাতায় বুবুকে খুঁজে বেড়াচ্ছিস কেন?
অবাক হয়ে তাকিয়েছিলাম আমি।
যে ছেলেটা চিঠি লিখছে সে তো বারবার একটা জায়গারই নাম বলছে, ঈশানগঞ্জ। তাহলে উত্তর খুঁজতে হলে তোকে সেখানেই যেতে হবে, সিম্পল। অবশ্য যদি তুই তা চাস।
দূর শুধু কয়েকটা চিঠির জন্য?
দেখ, আমি হলে তো যেতাম না, পাত্তাই দিতাম না। কে কি পাঠাচ্ছে তার দায় আমি নিতে যাবো কেন? তবে ব্যাপারটা তোকে যেভাবে এফেক্ট করছে সেটার একটা রেজলিউশন চাইলে তুই যেতে পারিস।
আর যদি গিয়ে কিছু না পাই?
তাহলে অন্তত এটা বুঝে নিবি যে আর মাথা ঘামিয়ে লাভ নেই, কিন্তু না গেলে সারা জীবন এই একই প্রশ্নের লুপের মধ্যে ঘুরে মরবি।
কফি হাউস থেকে বেরিয়ে র্যাপিডো বাইকে উঠে হাত নেড়ে হাওড়ার দিকে হাওয়া হয়ে গিয়েছিল অভিক। আমি আর বাড়ি ফিরিনি। কলেজ স্ট্রিটের ফুটপাথ ধরে হেঁটেছিলাম দীর্ঘ সময়। কলেজ স্কোয়ারে বেঞ্চিতে বসে বাদাম ভাজা খেতে খেতে বারবার মনে হচ্ছিল এবার সত্যিই একটা ছুটি নিয়ে ঈশানগঞ্জ যাওয়া উচিত। কিন্তু সে আর হলো কই। অন্যান্য দিনের মতোই জমে উঠেছিল অফিসের কাজ, কেটেছিল মাস, উঁচু হয়েছিল ফাইলের পাহাড়। ছুটির আবেদনপত্র আর লেখা হল না। শ্রাবণীদির সাথেও অনেকদিন দেখা হচ্ছিল না। সেই রবিবারও পেশেন্টের চাপে শ্রাবণীদি আসতে পারেনি। যে ছেলেটা ওর বাড়ির দেখাশোনা করে তার হাত দিয়েই খাবার পাঠিয়ে দিয়েছিল। ডাকবাংলো চিকেনটা দারুণ বানায় শ্রাবণীদি। আগে আমি খেতে খুব ভালোবাসতাম, ইদানিং সবই বিস্বাদ লাগে। টিফিন বাক্সের সাথে ছিল শ্রাবণীদির হাতে লেখা একটা নোট।
সোমু, সরি ভাই, আজ আসতে পারলাম না, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে রে। চিকেনটা খেয়ে জানাস কেমন লাগলো। নেক্সট উইক পাক্কা আসছি, প্রমিস। রাগ করিস না প্লিজ। ইতি সাবুদি।
নোটটা পড়েও আমার মনে দাগ কাটেনি। একা যাপনেই আমি অভ্যস্ত। যাকে এর মধ্যেও রুকুর চিঠি আসা কিন্তু অব্যাহত ছিল।
প্রিয় বুবু, তোদের কলকাতার বাড়ির চিলকোঠাটা খুব সুন্দর, এবার গরমের ছুটিতে গেলে ফের ঘুড়ি ওড়াবো। হ্যাঁ, আমার লাল ঘুড়িটা ফেলে দিসনি তো বুবু? এবার পাশের পাড়ার পল্টুকে প্যাচে হারাবই। কিন্তু
চিলেকোঠা, এই শব্দটাই প্রথম আমাকে নাড়া দিয়েছিল। আমাদের এই বাড়িতে কোনোদিন চিলেকোঠা ছিল বলে তো আমার স্মরণে আসে না। আমি আজন্ম এখানেই আছি, বাবা মা মারা যাওয়ার পরও একাই থাকি। ছোটবেলা থেকেই এই বাড়ির প্রতিটা কোণ আমি চিনি, মানে সেটাই স্বাভাবিক। তবুও কি মনে হতে অনেকদিন পর এক রবিবারের বিকেলে আমি সত্যিই ছাদে উঠেছিলাম। প্রকাণ্ড ছাদখানা অনেক বছর বাদে ঘুরে দেখেছিলাম আমি। ভাঙা টব, জং খাওয়া দুমড়ে মুচড়ে যাওয়া টিভির অ্যান্টেনা, ঢালু কোণে বৃষ্টির কালো জল জমে রয়েছে, তাতে কিলবিল করছে মশার লার্ভা। কিন্তু চিলে কোঠা নেই, খাওকা থাকতে যাবেই বা কেন, যে জিনিস কোনোদিনই ছিল না। তবু চিঠিগুলো পড়লে যেন মনে হয় রুকু আর এই বুবু নামের ছেলে দুটো এই বাড়িটাকে চিনত, খুব ভালো করে চিনত। বাইরে বৃষ্টি পড়ছে, জানলার শার্শিতে জলের ফোঁটা, দূরে কোথাও কিং ঘণ্টা ধ্বনি ভেসে আসছে। চায়ের কাপটা রেখে কল ঘরে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে জলের ঝাপটা মারতে মারতে ভাবলাম, আমার কি একবার ওই পোস্ট অফিসে যাওয়া উচিত? আগেও বহুবার ভেবেছি, ভেবে ভেবে বুঝগুড়ি কেটে ফেলেছি, তাও করে উঠতে পারিনি। বাপি বেঁচে থাকলে বলতেন, প্রোক্রাস্টিনেট করে করে জীবনটা শেষ করে ফেললি তুই। প্রোক্রাস্টিনেশন দীর্ঘসূত্রতা, মারণ রোগের শিকার তুই। অফিসে একটা ছোট্ট ছুটি নিয়ে ডো মারব উত্তরবঙ্গের ওই ছোট্ট শহরে, গিয়ে কি জিজ্ঞেস করব, রুকু কে, তার বাড়ি কোথায়, কেন এই চিঠিগুলো আমার ঠিকানায় আসে, তো কত রুকুই তো আছে এদিক ওদিক ছড়িয়ে, না জানি ভালো নাম, না জানি পদবী। গামছায় মুখ মুছতে মুছতে হঠাৎ মনে পড়ল, একবার একটা চিঠিতে লেখা ছিল,
প্রিয় বুবু, তোদের ছাদে দাঁড়ালে অনেক দূর অব্দি দেখা যায়, মনে হয় পুরো কলকাতাটাই দেখতে পাচ্ছি, আমার খুব ভাল লাগে, আমি এবার এলে এখানে থেকে যাই থাকবো, কিন্তু পরে যদি আবার ঈশানগঞ্জের কথা মনে পড়ে তুই বরং আমার কাছে চলে আয়। ভূতনাথ মন্দিরের মাথায় একটা ঢাউস পাকুড় গাছ আছে, তার ছায়ায় বসে আমরা গুলি খেলব, আসবি?
আমাদের ছাদ থেকে সত্যি অনেক দূর পর্যন্ত দেখা যায়। কলেজ বেলায় লোডশেডিং এর দিনগুলোতে আমি ছাদে উঠে দাঁড়িয়ে থাকতাম, ওয়াকম্যানে গান শুনতাম, বাড়িগুলোতে জ্বলে উঠত মোমবাতি, হ্যারিকেন আর লণ্ঠনের হলদে টিমটিমে আলো, হারমোনিয়াম বাজিয়ে গলা সাধার আওয়াজ আসত, নামতা মুখস্থ করার আওয়াজ, পাড়ার রকে ছেলে ছোকরাদের গুলতানি। এখন চারদিক কেমন খাঁখা করে। আমি ঘড়ির দিকে তাকালাম, 8:30। তারপর ধীরে ধীরে চেয়ারে বসলাম, বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। লম্বা একটা শ্বাস নিলাম, তারপর জমিয়ে রাখা চিঠির বাক্সখানা খুললাম। সব চিঠিগুলো একটা পুরনো চিঠির বাক্সে জমিয়ে রেখেছি। গত 2 বছরে কতগুলো চিঠি জমেছে, 15-20, সবকটা চিঠির কাগজ একই রকম, হালকা হলদেটে, লাইন টানা খাতার পাতা ছিঁড়ে নেওয়া, নীল কালিতে গোল গোল হাতের লেখা। পুরনো একটা চিঠি খুলে আমি পড়তে শুরু করলাম।
ভাই বুবু, এবার আমরা খুব তাড়াতাড়ি আসছি, বাবার রেলের অফিসে ছুটি আছে, মাও সুটকেস গুছোতে শুরু করে দিয়েছে, মাসিকে বলে দিস। ইতি রুকু।
ছোট্ট চিঠি, 3-4 লাইনের বেশি নয়, কিন্তু পড়তে পড়তে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, যেন বহু বছর আগের কোনো স্কুল ছুটির দুপুর। পুরনো কাঠের আলমারি, কাঁচা আম, তেল, নুন, গুঁড়ো লঙ্কা, নিচে টিভির ঘর থেকে ভেসে আসা চিত্রহারের মূর্ছনা। আমি চিঠিটা ভাঁজ করে টেবিলে রাখলাম। বাইরে বৃষ্টি তখনও পড়ছে, সিলিং ফ্যানের পুরনো বেয়ারিং ঘটাং ঘটাং শব্দে জানান দিচ্ছে তার অস্তিত্ব। রাত্রিরে খাওয়ার ইচ্ছা হল না, ফ্রিজ খুলে ঠান্ডা জল খেলাম শুধু, তারপর বসার ঘরের বাতিটা নিভিয়ে শুধু স্ট্যাম্প ল্যাম্প জ্বালিয়ে রাখলাম একটা। চারদিক থমথম করছে, বাইরের পৃথিবী যেন অনেক দূরে সরে গেছে, একটার পর একটা চিঠি বের করে পড়তে লাগলাম।
বুবু, আজ আমি শক্তিমান এঁকেছি, কিন্তু মা বলছে ওটা নাকি শিম্পাঞ্জি। ইতি রুকু।
তারপর,
প্রিয় বুবু, আমরা কাল ঈশানগঞ্জ থেকে বেরোব। বাবা বলেছে এদিকে ডাকাতের খুব উপদ্রব, ট্রেনে ডাকাত এলে আমি সবাইকে বাঁচাবো। আমি এখন অনেক জোড়া ঘুষে ছুটতে পারি। ইতি রুকু।
আমি হেসে ফেললাম, কি সহজ সরল কথা। চিঠিগুলো পড়তে পড়তে মনে হয় আমি এই ছেলে দুটোকে চিনি, যেন কোথাও দেখেছি, এদের সাথে মিশেছি। রুকু ছটফটে, বকবক করে কানের মাথা খেয়ে নেয়, বুবু শান্ত। এটা মনে হওয়ার কারণ হয়তো আমি বুবুর কোনো উত্তর পড়িনি, স্রেফ রুকুর বয়ানই আমি চিঠিগুলোতে পড়ি। দূরে একবার কুকুর ডেকে উঠল। পোস্ট অফিসের স্ট্যাম্পগুলো পুরনো, কাগজ পুরনো হলদেটে, কালিও জায়গায় জায়গায় ঝাপসা। হঠাৎ মনে হল এইসব চিঠি যদি সত্যিই বহু পুরনো হয়, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এত পুরনো চিঠি আমার লেটার বক্সে খামোকা ফেলে যাবে কে? খেদে কাজ নেই নাকি তার? আর একটা খাম খুললাম।
বুবু, ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বাইরে কিচ্ছুটি দেখা যাচ্ছে না, অন্ধকার ঘুটঘুট করছে, কামরায় কেউ নেই, বাবা নেই, মা নেই, আমি একা। ইতি রুকু।
থমকে গেলাম, এই চিঠিটা আগেও পড়েছিলাম, তবু আজ একটু নতুন লাগলো। খোলা জানলা দিয়ে সোঁদা হাওয়ার ঝাপটা এলো, খালি একটা প্লাস্টিকের বোতল টেবিল থেকে সশব্দে ছিটকে পড়ল মাটিতে। এতদিন আমি খেয়ালই করিনি চিঠিগুলো ধীরে ধীরে বদলেছে। প্রথম দিকে ইয়ারকি, ছেলে মানুষই মজা, তারপর ধীরে ধীরে যেন চোরা স্রোতের মতো অচেনা এক অন্ধকার মিশেছে চিঠিগুলোর লাইনে। একটা চিঠিতে লেখা,
বুবু এখানে বড্ড ঠান্ডা, বড্ড পচা গন্ধ, ইতি রুকু।
আর একটা চিঠি বের করলাম, চিঠিটা খুলতেই বুকের ভেতরটা কেমন যেন শক্ত হয়ে গেল।
বুবু আমার খুব ভয় করছে, ইতি রুকু।
তারপর আর কিছু নেই, শুধু ওই এক লাইন। দূরে কোথাও একটা মালগাড়ির হুইসেল শোনা গেল, ঘরটা বড্ড ঠান্ডা। হঠাৎ মনে হলো আজকের নতুন চিঠিটা এখনো পড়া হয়নি, ওটা টেবিলের এক কোণে পড়েছিল। আমি ধীরে ধীরে তুলে নিলাম।
জানিস বুবু, আমার গা মায় রক্ত লেগে আছে, চট চট করছে, মাথাটাও খুব ব্যথা করছে, মনে হচ্ছে ফেটে গেছে। বাবা ডাকছে, মা ডাকছে, কিন্তু আমি উঠতে পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে রে। ইতি রুকু।
আমার বুকের ভেতরটা ধক করে উঠল। চিঠিটা আবার পড়লাম, তারপর আরো, তারপর আরো একবার। হাত কাঁপছে, এটা কোনো শিশুর লেখা হতে পারে না। কেউ রসিকতা করছে আমার সাথে, কেউ অসুস্থ রসিকতা করছে। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম, চেয়ারটা উল্টে গেল। ঘরের মধ্যে হঠাৎ যেন বাতাস কমে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি জানলার ধারে গিয়ে দাঁড়ালাম, রাস্তা ফাঁকা, কাঁকা করছে, নর্দমা উপচে বৃষ্টির জল। মনে হলো ঝিম ধরে থাকা প্রকাণ্ড বাড়িগুলোর মধ্যে থেকে কেউ যেন আমায় দেখছে। আমি তাড়াতাড়ি সব চিঠি টিনের বাক্সে ঢুকিয়ে দিলাম, ঢাকনা বন্ধ করলাম, তারপর শোবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম এলো না, সারা রাত শুধু ওই লাইনগুলো মাথার মধ্যে ঘুরতে থাকলো।
রক্ত, চটচটে রক্ত।
দিকে সবে একটু তন্দ্রা মতো এসেছিল। ফেরিওয়ালার ডাকে হুট করে চমকে গিয়ে দেখি সকাল হয়ে গেছে, মেঘে কেটে রোদ্দুর উঠেছে। আমি দাঁত না মেজেই বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতেই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম পাড়ার বাড়িগুলো পুরনো, বেশিরভাগ বাড়ি ফাঁকা, লোহার গেটে মরছে ধরেছে, কোথাও বা আগাছায় ভরা বাগান। কেউ কি এখানে বউকে চিনত না? তাদের কেউ কি এখনো বেঁচে নেই? রাস্তার মোড়ে একটা দেহাতি ছোঁড়া তক্তা পেতে স্ত্রী টানছিল, তার সামনে গিয়ে গলা খাঁকড়া নিয়ে দিলাম।
হ্যাঁ বাবু।
ইয়ে বলছি, এই পাড়ায় বুবু বলে কাউকে চেনো? বুবু বাচ্চা ছেলে, ওই 10-12 বছর বয়স হবে খুব জোর।
কান বুবু?
আরে ঘুড়ি ওড়ায়, লাল ঘুড়ি। লাল ঘুড়ি উড়তে দেখেছ কখনো এখানে? সে বেটা হাঁ করে চেয়ে রইল আমার দিকে। আমি আর কথা বাড়ালাম না, অফিসে দেরি হয়ে যাবে। আজ ধর্মতলায় কোন একটা দলের মিছিল বেরিয়েছিল, জ্যাম ছিল প্রচুর। বাড়ি ফিরতে সন্ধে হল, গেট ঠেলে ঢুকতেই বুকটা ছ্যাঁত করে উঠল। দেখলাম দরজার সামনে আবার একটা খাম পড়ে আছে। আবার খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে খামটা তুলে নিলাম। এক লাইনের চিঠি।
বুবু, আমার যে বড় কষ্ট হচ্ছে, আমাকে বাচ্চা ভাই ভীতি রুকু।
আমার পিঠ ময় কাঁটা দিল, আর ঠিক সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমাকে ঈশানগঞ্জ যেতেই হবে। তড়ি ঘড়ি রাত্রিরে ট্রেন ধরেছিলাম, দু চারটে কাজের জিনিস একটা ব্যাগে পুড়ে বেরিয়ে পড়েছিলাম। স্রেফ ঠিক কি খুঁজতে যাচ্ছি সেটা নিজেও জানতাম না, তবু মনে হচ্ছিল যদি এখন না যাই তাহলে আর কোনো দিন যাওয়া হবে না। শিয়ালদা স্টেশনের জেনারেল ডিব্বায় কপাল জোরে সিট পেয়ে গেলাম একটা। ট্রেন ছাড়তেই শহরের আলো ধীরে ধীরে পিছিয়ে গেল, তারপর অন্ধকার। মাঝরাত্রিরে ঘুম ভেঙেছিল একবার, ট্রেন তখন কোনো নাম না জানা স্টেশনে দাঁড়িয়ে। জনমানবহীন রেলবন্দরে জ্বলছে স্রেফ একটা ম্রিয়মান হলদে আলো। আমার মনে হলো এই দৃশ্য আমি আগেও দেখেছি, ঠিক এইভাবেই, একবার না অনেকবার। ঠিক তখনই একটা কোচি গলা যেন কানের কাছে ফিসফিসিয়ে উঠেছিল। উঠে বসেছিলাম এক ছটকায়, চেয়ারে মেঝেতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। দাঁড়িয়ে দাঁড়িয়েও একে অপরের কাঁধে মাথা এলিয়ে নাক ডাকাচ্ছে ছায়ামূর্তিরা। আমার বুকের ভেতর ধুকপুকুনি তারপর থেকে আর থামেনি। বেশ সকাল সকালই পৌঁছেছিলাম ঈশানগঞ্জ, উত্তরবঙ্গের ছোট্ট মফস্বল। উঁচু পাড়ে স্টেশন, কাঁকড়া বিছানো প্ল্যাটফর্মে দু একজন ইতস্তত যাত্রী ছাড়া প্রায় কেউই নেই। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেই আমি উঁকি মেরেছিলাম জানলা দিয়ে। রাত ভোর বৃষ্টির পর সকালের আকাশ ঝকঝকে নীল, দূরে আবছা দেখা যাচ্ছে নীলচে পাহাড়ের সারি। তাদের গায়ে লেগেছিল ছেঁড়া ছেঁড়া কুয়াশার স্তর। স্টেশনে নামতেই নাকে এসেছিল ভেজা মাটির গন্ধ। কি অদ্ভুত, এই গন্ধটা আমার চেনা। মাটির উঁচু পাড়ের উপর তৈরি স্টেশনটা প্রায় ফাঁকা, এক পাশে মফস্বলী বাজার, অন্য পাশে দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেত। মাথাটা বোঁ করে ঘুরে উঠেছিল আমার। আমি এই জায়গাটা চিনি, চেনার কথা নয়, কোনোদিন এখানে আসিনি, তবু মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে আমি আগেও হেঁটেছি। এই চায়ের দোকান, এই ভাঙা বেদি, এই কৃষ্ণচূড়া, সব যেন কোথাও দেখেছি। চেনার কোনো কারণ ছিল না, এখানে আমি প্রথম এলাম, তবু মনে হল বহুদিন আগে ঠিক এই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আমি অপেক্ষা করেছি কারোর জন্য, কার জন্য মনে পড়ল না। ব্রিটিশ আমলের স্টেশন বাড়ির গম্বুজের মাথায় একটা ঘড়ি, অনেক পুরনো, চিড় ধরেছে কাঁচে। প্ল্যাটফর্মের শেষ মাথায় একটা কৃষ্ণচূড়া গাছ, তার নিচে সিমেন্টের তৈরি ভাঙা বেদি। আমার মনে হলো আমি জানি এই বেদিটার পেছনে একটা টিউবওয়েল আছে। আনমনা হয়ে হাঁটা লাগালাম সেদিকেই, সত্যি আছে। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডায় জমাট হয়ে এল। এ কি নিছক কি কাকতালীয়! তারপরেই মনকে শাসন করেছিলাম আমি, এ তো হতেই পারে, ভারতবর্ষের বেশিরভাগ ছোট শহরের রেল স্টেশন তো মোটামুটি একই ছাঁচের ঢালা। স্টেশন থেকে বেরিয়ে সামনেই একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, এখানে পোস্ট অফিসটা কোথায়?
এখানটাকে সোজা গিয়ে বাজার পাবেন বাবু, আর বাজার পার হলেই বাঁহাটি পোস্ট অফিস।
আচ্ছা, থ্যাংক ইউ।
হাঁটা কিন্তু অনেকটা পাবো, রিক্সা চড়বেন না?
বেশ চলো। বহুকাল পর রিক্সায় চড়েছিলাম। ঈশানগঞ্জ যেন অতীতের একটা নির্দিষ্ট বিন্দুতে থমকে থাকা একটা শহর। ছোট ছোট দোকান, টিনের চাল, কাঠের সাইনবোর্ড, কোথাও নতুন রঙের প্রলেপ নেই। রাস্তার দুধারে নিচু জমিতে বৃষ্টির জল জমে জমে তৈরি হয়েছে টলটলে নয়াঞ্জুলি। তার মধ্যে ভেসে আছে নীল আকাশ আর সাদা কালো ছেঁড়া ছেঁড়া মেঘ। সাইকেলের ঘন্টি বাজিয়ে হুহু করে আমাদের পেরিয়ে গেল ছোট্ট একটা ছেলে, পরনে নীল প্যান্ট সাদা জামা, পিঠে স্কুলের ব্যাগ। কেন জানি না তার চলে যাওয়ার দিকে চেয়ে আমার মনে হল ছেলেটা কোন স্কুলে পড়ে তা বোধ হয় আমি জানি। দেখতে গিয়েছিলাম খুবই যেন একটা বড় ফুটবল মাঠ, প্রার্থনা ঘর। পোস্ট অফিসটা খুঁজে পেতে অসুবিধে হয়নি। লাল ইটের একতলা বাড়ি, দেওয়ালের চুন খসে পড়েছে, বারান্দার থামে কচি সবুজ শ্যাওলা, দরজার ওপর বিবর্ণ অক্ষরে লেখা ভারতীয় ডাক বিভাগ ঈশানগঞ্জ। ভেতরে ঢুকতেই নাকে এলো একটা পুরনো দিনের গন্ধ, নোনা পুরনো কাগজ, কালি, চায়ের কড়া, লিকার। সময় যেন এখানেও ইচ্ছে করেই থেমে রয়েছে। টেবিলের ওপরে বসেছিলেন একজন বৃদ্ধ, চোখে মোটা কাচের চশমা, হাতে ফাউন্টেন পেন, ঘাড় গুঁজে একটা বিশাল রেজিস্টারে কি যেন লিখে চলেছেন। আমার পায়ের শব্দে মুখ তুলে চাইলেন তিনি। আমাকে দেখে ভারী কাচের চশমার ওপর দিকে শিবনেত্র হয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন,
কও।
আমি পকেট থেকে কতগুলো খাম বের করে রাখলাম ওর সামনে, বললাম যা যা বলার। চশমা নামিয়ে অনেকক্ষণ সেই স্ট্যাম্পের দিকে চেয়ে বসে রইলেন ভদ্রলোক, তারপর তুলে নিলেন একটার পর একটা খাম, চশমা খুলে মুছলেন রুমাল দিয়ে। অনেকক্ষণ কোনো কথা বললেন না তিনি, আঙুলখানা ডাকঘরের গোল সিলের ওপর বোলাতে লাগলেন আনমনে। শেষে বললেন,
এই সিল আমাগোই।
তাহলে
এইখান থেকেই পোস্ট হয়েছে।
কবে?
এইটা তো কইতে পারুম না, শিল এইখান সাল ধরা যায় না সবসময়, অনেক সময় কালি ফেইড হয়ে যায় না। তবে এইটুকু কইবার পারি যে এখান থেকেই গেছে। কিন্তু এত পুরানো চিঠির হিসাব কি কইরা কমু কও?
রুকু নামে কাউকে চিনতেন? লোকটা মাথা নেড়ে না বলল, একটু দেখুন না প্লিজ, এই নামে যদি। অতি কষ্টে চেয়ার সরিয়ে উঠে গিয়ে একটা স্টিলের আলমারি খুললেন ভদ্রলোক, ভেতর থেকে নামাতে লাগলেন মোটা মোটা রেজিস্টার। পাতাগুলো সব হলদে হয়ে গেছে, কোথাও উইয়ে কেটে কেটে গোল গর্ত বানিয়েছে। তিনি একের পর এক পাতা উল্টাচ্ছিলেন আর আমি দাঁড়িয়েছিলাম নিঃশ্বাস বন্ধ করে।
না, এইসব রেকর্ডে মানুষের নাম থাকে না, থাকলেও ডাক নাম তো থাকবই না। এইখানে আসে কত ব্যাগ আইসে, কত ব্যাগ গেছে, এইসবের হিসাব নিকাশ আর কি।
পুরনো কোনো কর্মচারী নেই যিনি?
না না, আর কেউই নাই। কেউ মহিলা গেছে, কেউ রিটায়ার করছে, আমি জমে রড়ুসি, এখনো বাইসে আছি। তুমি কেডা? তুমি এত উতলা কেন? তোমার কি কোনো আত্মীয় নাকি?
প্রশ্নটার উত্তর দিতে গিয়ে নিজেই থমকে গেলাম। সত্যি তো, আমি কে? শুধুই একজন কৌতূহলী মানুষ নাকি সত্যি এই রুকুর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে জানি না। বৃদ্ধ লোকটা আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। কেন জানি না আমার উদ্ভ্রান্ত মুখ দেখে তার চোখে হঠাৎই ফুটে উঠল মায়ার ছাপ।
এই শানগঞ্জ অনেক পুরানো শহর বাবা, শুকনা পাতা আর ভুইলা যাওয়া খামের নিচে এখানে অনেক কাহিনী সাপা পুইরা আছে। সব কাহিনীর শেষ খুঁজতে যাইও না, কিছু কথা সাপা পুইরা থাকাই সবার জন্য ভালো।
বাইরে বেরিয়ে এলাম আমি। হালকা রোদ্দুর উঠলেও আমার ছ্যাঁকছ্যাঁকে ঠান্ডা লাগছিল। স্টেশনের পাশের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কয়েকজনকে জিজ্ঞেস করলাম রুকুর কথা। কেউ কিছুটি জানে না, কেউ কেউ চলে গেল কাঁধ ঝাঁকিয়ে। ঠিক তখনই চোখে পড়ল রাস্তার ধারে একটা টালির চালওয়ালা চায়ের গুমটি। ভাবলাম একবার চা খেয়ে তারপর ট্রেন ধরা যাবে। বাসের বেঞ্চিতে বসে গরম চায়ে চুমুক দিলাম, মাথাটা একটু ছাড়ল। দেখলাম তোলা উনুনের মৌতাতে গা সেঁকে নিতে নিতে খুব বুড়ো একজন লোক চা খাচ্ছেন। শুকনো মুখ, ছানি পড়া ঘোলাটে দৃষ্টি, ঝুলে পড়েছে চোয়াল, কাঁপা কাঁপা হাতে একটা খবরের কাগজকে চার ভাঁজ করে চোখের সামনে ধরে পড়ার চেষ্টা করছিলেন তিনি। আমি অনেকক্ষণ ইতস্তত করলাম, তারপর সাত পাঁচ ভেবে বললাম,
যদি অভয় দেন তো একটা কথা জিজ্ঞেস করি।
কর।
আপনি ঈশানগঞ্জে কদিন হলো আছেন?
এই প্রশ্নের উত্তর দিতে গেলে চায়ের বিল অনেক বেড়ে যাবে ইয়াং ম্যান,
হেসে উঠেছিল দোকানদার। আমিও একটু হেসেছিলাম।
70 years born and brought up।
আমি ধীরে ধীরে পকেট থেকে একটা খাম বের করে বললাম,
বলছি রুকু নামে কাউকে চেনেন বাচ্চা ছেলে?
বুড়ো লোকটা প্রথমে কোনো উত্তর দিল না, চায়ের ভাঁড়ের দিকে চেয়ে চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল,
ভালো নাম জানো?
না।
বাপের নাম?
না জানি না।
বাড়ি কোথায়?
জানি না।
এইভাবে কি আর মানুষ খোঁজা যায়?
আমার মুখ শুকিয়ে গেল। আমি খামটা আবার পকেটে ঢুকিয়ে ফেলতে যাচ্ছিলাম, হঠাৎ তিনি বললেন,
একটু দাঁড়াও।
চোখ বন্ধ করলেন তিনি, যেন বহু বছরের ধুলোর আস্তরণ সরিয়ে স্মৃতি হাতড়াচ্ছেন।
রুকু স্টেশন মাস্টারের বেটা।
আমার শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে চড়াত করে মাথায় উঠে গেল। হ্যাঁ হ্যাঁ, রেলেই কাজ করে ওর বাবা, তাই তো লেখা ছিল চিঠিতে। মানে
কাজ করে না, করত।
আচ্ছা আপনি চেনেন?
চিনতাম, ভারী দুঃখের কাহিনী হে ছোকরা, ভারী দুঃখের কাহিনী, সে কথা আর মনে করিও না।
বাড়িটা দেখিয়ে দিতে পারবেন আমাকে?
কি হবে, ওরা তো নেই, বাপ তো মরে গেছে বহু বছর, ছেলেটাকেও অনেককাল দেখিনি। তবে তুমি বলছো বাচ্চা ছেলে, আমি যার কথা ভাবছি একদিনই তো তার জোয়ান হয়ে যাওয়ার কথা।
আমার গলা শুকিয়ে কাঠ। কোনো মতে ফের বললাম, ওদের বাড়িটা। বুড়োটা কাঁপতে থাকা হাতে ইশারা করল রাস্তার দিকে।
ওধারে একটা ভাঙা মন্দির আছে, ভূতনাথ মন্দির, একটা প্রকাণ্ড পাকুড়ের গাছ আছে, পিছনের হলদে বাড়িটাই ওদের। তবে সেখানে কেউ এখন থাকে কিনা জানি না।
চা দোকানি একবার বুড়োর উদ্দেশ্যে বলল,
না কর্তা, এখন একটা বুড়ি থাকে ওই বাড়িতে।
হাঁটতে শুরু করলাম আমি। ফাঁকা হয়ে আসছিল রাস্তা, দুপাশে পুরনো বাড়ি, কোথাও বাঁশ ছাড়, কোথাও ডোবা। খানিকটা এগোতেই চোখে পড়ল সেই মন্দির, সেই গাছ, এসব যেন আমি আগেও দেখেছি। বাড়ির হলদে রংটা কালচে হয়ে এলেও আমার চিনতে ভুল হল না। আমার মাথার ভেতরটা আস্তে আস্তে ঝাপসা হয়ে এলো। ভাঙা গেট, উঠোনে আগাছা, কাঠের দরজা বন্ধ, দুরু দুরু বুকে কড়া নাড়লাম। অনেকক্ষণ কোনো সাড়া নেই। ফের একবার নাড়লাম, একটু জোরে। ধীরে ধীরে ফাঁক হলো কপাট। দরজা খুললেন এক অশীতিপর মহিলা। বয়সের ভারে বেঁকে গেছেন, চুল পুরো সাদা, চোখ দুটো এখনো উজ্জ্বল। আমার মুখ দিয়ে কথা সরল না। তিনি কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তার মুখ কুঁচকে গেল।
তুই তুই ফেরেছিস তুই?
আমি হ্যাঁ। মহিলা কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এলেন।
এখানে কেন এসেছিস ফের? হ্যাঁ, কি চাস তুই? কি চাস?
আমি আমি রুকুর ব্যাপারে
চুপ অত ভাগা শয়তানের বাচ্চা, খুনি খুনি তুই! আমার আমার ছেলেকে খেয়েছিস তুই শয়তান!
আমি আমি
নিজে ভাইকেও তো তুই জানিস নি, আমার ছেলেটাকেও মারলি তুই। তুই নিজের ভাই বুবুকে মেরেছিস, তুই মেরেছিস বুবুকে, বুবুকেও তুই মেরেছিস, তুই তুই তুই!
বুবু, বুবু নামটা শুনেই আমার চোখের সামনে সবকিছু কেমন দুলে উঠল। একটা ছাদ, ছেলের ঘর, দুটো ছোট ছেলে, হাসির শব্দ, ঘুড়ি, একটা লাল ঘুড়ি, আর তারপর তারপর চিৎকার, অনেকগুলো কণ্ঠস্বর চেঁচাচ্ছে। আমি পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেলাম। মহিলার গলা অনেক দূর থেকে ভেসে আসছিল।
তুই তুই খেলেছিলি, তুই 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 মেরেছিস, তুই শয়তানের বাচ্চা, খুনি কোথাকার হতভাগা!
আমার কানের মধ্যে শুধু একটাই শব্দ বাজছিল,
বুবু বুবু বুবু।
তারপর তারপর সব অন্ধকার। অন্ধকার ঘরটায় সেফ একটা ওয়ার্ম লাইট চলছে। পুরনো উইন্ডো এসির ঘড়ঘড়ানি কানে আসছে।
আবার ওষুধ বন্ধ করেছিস তাই না?
আমি মাথা তুললাম। টেবিলের উপরে শ্রাবণীদি বসে আছে, পরিপাটি শাড়ি, চোখে রিংলেস চশমা। অদ্ভুত এক আচ্ছন্নতা গ্রাস করেছে আমাকে। ধীরে ধীরে সব মনে পড়ছে। ঈশানগঞ্জ পোস্ট অফিস, সেই বুড়ি, বুবু। আমার বুকের ভেতরটা আবার টনটন করে উঠল। শ্রাবণীদি দীর্ঘশ্বাস ফেলল।
তুই অজ্ঞান হয়ে পড়েছিলি একটা ডোবার ধারে। তোর পকেট বুকে আমার নাম্বার লেখা ছিল, এমার্জেন্সি কন্ট্যাক্টে। লোকাল থানার একজন আমাকে ফোন করে।
আমি ঠোঁট চাটলাম। শ্রাবণীদি চুপ করে রইল কিছুক্ষণ, তারপর খুব শান্ত গলায় বলল,
সব কথা কি গোড়া থেকে বলবো আবার?
না বলতে গিয়েও পারলাম না।
তোর বয়স তখন 13, বুবু আর রুকুর ওই 9 বা 10। রুকু এসেছিল গরমের ছুটিতে ঈশানগঞ্জ থেকে, তোর মাসতুতো ভাই আর আমারও। প্রতি গ্রীষ্মেই ওরা কলকাতায় আসত, তোরাও মাঝে মধ্যে ঈশানগঞ্জে ঘুরতে যেতিস। রুকু আর বুবু ছিল মানিকচোর। ওরা দুজন প্রায় সারাদিন ছাদে খেলে বেড়াতো, ঘুড়ি ওড়াতো, চিলে কোঠায় তোর পড়ার ঘরে ঠু মারত। তুই খুব স্টুডিয়াস ছিলি, বিরক্ত হতিস, তবে তুই লাগাতার বুলিও করতিস ওদের।
চিলে কোঠা? আমাদের বাড়িতে তো কোনো চিলে কোঠার ঘর নেই।
ছিল। এই ঘটনার পর তোর বাবা মানে আমার মেশো লোক লাগিয়ে ভেঙে দিয়েছিল। শোন আগে পুরোটা। শেষ যেবার ওরা কলকাতায় এসেছিল ঘটনাটা সেইবারের। সেদিন বিকেলে ওরা ছাদে ঘুড়ি ওড়াতে উঠেছিল। তুই রুকুর প্রিয় লাল ঘুড়িটা কেড়ে নিলি, বললি আল সে বেয়ে যদি ওরা চিলে কোঠার ঘরের ন্যাড়া ছাদে উঠতে পারে তবেই এই ঘুড়ি তুই ওদের ফেরত দিবি। বেচারারা কান্নাকাটি করল, তবে তুই কান দিলি না। তুই এও বললি যে বড়দের নালিশ করলে তুই বলবি ওরা আলসে বেয়ে চিলে কোঠার মাথায় উঠে ঘুড়ি ওড়াচ্ছিল, তখন ওরাই উল্টে মার খাবে।
আমি চোখ বন্ধ করলাম। অন্ধকারের মধ্যে যেন আবছা কিছু ছবি নড়ে উঠল। ওখান থেকে ওরা পড়ে গিয়েছিল
না শুনু, তুই ওদের ঠেলে ফেলে দিয়েছিলি।
শ্রাবণীদির কথা শুনে আমার দম বন্ধ হয়ে এলো, বমি পেল।
ওরা পড়ে যেতে চেঁচেমেচি শুরু হয় বাড়িময়, তখন তুই ঘাবড়ে যাস, আতঙ্কে তোর কথা বন্ধ হয়ে যায়, তখন আমি তোকে আড়াল করি। আমি বলি শুনু কিচ্ছু করেনি। আমি সবাইকে ও বলি যে হঠাৎ আমি ছাদে উঠে দেখি রুকু আর বুবু আলসির উপর দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা ছোট মাসি মানে রুকুর মা যে বয়স্ক ভদ্রমহিলাকে তুই ঈশানগঞ্জে রেখেছিস গোলমাল করেছিল খুব, কিন্তু আমার সাক্ষীর জোরে তোকে নিয়ে আর টানাটানি হয়নি। তারপর থেকেই তোর প্রচন্ড ট্রমা, থেরাপি, ওষুধ, তুই নিজের ভাইয়ের অস্তিত্ব পর্যন্ত ভুলে যেতে শুরু করিস। ডাক্তাররা বলেছিলেন তোর মস্তিষ্ক গিল্ট থেকে নিজেকে বাঁচানোর জন্য স্মৃতিকে ঠেলে দিচ্ছে অবচেতনের অতলে।
চিঠিগুলো?
ওগুলো আসল চিঠি, বহু পুরনো। ওগুলো রুকু ঈশানগঞ্জ থেকে লিখে পাঠাতো বুবুকে। তুই ওগুলো খুঁজে বের করেছিলি বুবুর টিনের বাক্স থেকে।
কিন্তু আমার লেটার বক্সে?
তুই নিজেই রাখিস সমু, বারবার
যন্ত্রণায় আমার মাথা ছিঁড়ে পড়ছে।
প্রতিবার একই জিনিস হয় সমু, জমিয়ে রাখা চিঠিগুলো তুই আবার পড়তে শুরু করিস, তারপর কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে আবার আমার কাছে আসিস। ধীরে ধীরে স্মৃতি ফিরিয়ে আনি আমি তোর, তারপরে আবার তোকে ভালো রাখার চেষ্টা করি।
কতবার হয়েছে সব?
অনেকবার।
টেবিলের ড্রয়ার খুলে একটা পুরনো টিনের বাক্স বের করল শ্রাবণীদি। বাক্সটা মরিয়া ভাবে টেনে নিতে গেলাম আমি। এগুলো আমার
না,
ওগুলো দাও
না। আর না, তুই আবার সেই একই জায়গায় ফিরে যাচ্ছিস সমু।
আমি উঠে দাঁড়াতে গিয়েও পারলাম না, ভীষণ ক্লান্ত লাগছিল।
ওষুধগুলো আবার শুরু কর, কিছুদিন বিশ্রাম নে, সব ঠিক হয়ে যাবে সমু, সব ঠিক হয়ে যাবে।
সব ঠিক হয়ে যাবে কথাটা শুনে আমার হাসি পেল। দুটো বাচ্চাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিলাম, মেরে ফেললাম ওদের, মেরে ফেললাম নিজের ভাইকে, সব ঠিক হয়ে যাবে। শ্রাবণীদি ওষুধের পাতা এগিয়ে দিল।
রাত্রির থেকে শুরু করিস।
আমি কিছু বললাম না। চেম্বারের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম ভূতগ্রস্তের মতো।
আজ দশম চক্র শেষ হল। শুরুটা করেছিলাম নিজেকে বাঁচানোর তাগিদে। সেদিন ছাদে আমিও ছিলাম, আমি ওদের পাঁচিলে উঠতে বলেছিলাম। আই ওয়াজ আ নটোরিয়াস বুলি। আমি ওদের বলেছিলাম ভয় পেলে ওদের সব্বার সামনে খুকুমনি বলে ডাকব। ওদের মৃত্যুর পর সমুদ্র আমার চোটে কিছুই মনে করতে পারছিল না। আমি তখন বেশ বড় সাইকোলজির ছাত্রী। আমি গল্পটা বদলে দিলাম, ওকে বললাম ও হলো খুনি, আমি ওকে বাঁচাচ্ছি, আর এই চিঠিগুলো লেটার বক্সে সমু রাখে না, আমি রেখে আসি। কিছু চিঠি পুরনো, সত্যিই রুকুর লেখা, আর কিছু আমার ফ্যাব্রিকেটেড। এখন আর এসবের প্রয়োজন নেই, সে কেস আর ওপেন হবে না। তবু কেন জানি না আমি আর থামতে পারছি না। সমুর যন্ত্রণার সাইকেল, অপরাধ বোধ ভেঙে পড়া, এসব দেখলে আমার বড্ড তৃপ্তি বোধ হয়। ওর যন্ত্রণাটাই এখন আমার নেশা, আমার নেশা।
আজকের গল্পটি আমরা নিয়েছি কিশোর ভারতী জুন সংখ্যা থেকে। গল্প পাঠাচ্ছিলেন সায়ক আমান এবং রুকুর ভূমিকায় শিশুশিল্পী ঋদ্ধিশ। অন্যান্য চরিত্রে সায়ক, বর্ণিশা, নীল, কৌশিক, দিতিক প্রিয়া এবং আমি তোমা। শব্দগ্রহণে মধুরিমা, আবহ নির্মাণে সায়ন। শুনলেন নির্বাণ রায়ের কাহিনী রুকু। সকলে ভালো থাকবেন।